ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। অনুষ্ঠানে আজ রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগারদের হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রয়েছে আমির খসরুর রিপোর্ট।
এদিকে হঠাৎ করে দেশব্যাপী শুরু হওয়া গ্রেপ্তার অভিযানে গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৭৭৯ জন।
আর রয়েছে স্যান ফ্রান্সিসকো থেকে সেলিম হুসানের রিপোর্ট, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সেমিনার প্রসঙ্গে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাংলাদেশের উপরে পলিসি এবং প্রাইভেট সেক্টরের জন্য আমরা সিরিয়াস ভালো ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ আমরা এটাকে আমরা এনকারেজ করতে চাই।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইংজিও বলছেন যে তাইওয়ানের জনগণের জন্য নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি তিনি আজ চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এর কাছে প্রধান বার্তা হিসেবে উপস্থাপন করেছেন। প্রেসিডেন্ট মা সংবাদদাতাদের বলেন যে তাইওয়ান প্রণালী পেরিয়ে চীন যে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সে সম্পর্কে তিনি চীনা প্রেসিডেন্টের কাছে এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জি বলেন যে ওই ক্ষেপণাস্ত্র তাইওয়ানকে তাক করে মোতায়েন করা হয়নি। প্রেসিডেন্ট মা বলেন, দুপক্ষের মধ্যে দূরত্ব দূর করতে উভয় পক্ষকে সংহতি, মর্যাদা ও সদিচ্ছার উপর ভিত্তি করে সম্পর্ক করতে হবে। সুতরাং তিনি বিশেষ করে বলেন যে উভয় পক্ষের উচিত বৈরিতাকে বন্ধুত্বে রূপান্তরিত করা। তাইওয়ান এবং চীনের নেতারা আজ সিঙ্গাপুরে তাদের শীর্ষ বৈঠক শুরু করার আগে ঐতিহাসিক করমর্দন করেন। ১৯৪৯ সালের পর এই প্রথম দুপক্ষের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে। মধ্যপ্রাচ্যে একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলছেন, সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান সামনের সপ্তাহগুলোতে আরও বাড়ানো হবে। এয়ারফোর্সের লিউটেন্যান্ট জেনারেল চার্লস ব্রাউন আজ বলেন যে খারাপ আবহাওয়া এবং আইএস জঙ্গিদের স্থলভাগে চলাচল হ্রাস পাওয়ায় জোটের বোমা হামলার গতি কম ছিল। দুবাইয়ের বিমানবাহিনী প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ব্রাউন এই সমালোচনা নাকচ করে দেন যে সিরিয়ায় রুশ বিমান অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের অভিযান কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, সিরিয়ার আকাশে জঙ্গি বিমানের যে কোনো সংঘাত এড়াতে গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি প্রয়োজনবোধে যুক্তরাষ্ট্র বাহিনীর বিমান হামলায় কোনো বাধা সৃষ্টি করবে না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শোকরি সংবাদদাতাদের বলেছেন যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলো গত সপ্তাহে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বংসের বিষয়ে মিশরকে গোয়েন্দা তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। কায়রোতে আজ সংবাদদাতাদের কাছে শোকরি এই অভিযোগ করেন যে বিমানের ভেতরে বোমা বিস্ফোরণের আপাত সম্পর্কে বিদেশি গোয়েন্দাদের খবর এখনও পর্যন্ত মিশরের নিরাপত্তা বিভাগকে জানানো হয়নি। তিনি অবশ্য এটা পরিষ্কার করে বলেননি যে এখনও পর্যন্ত বলতে তিনি কয়েকদিন নাকি কয়েক ঘণ্টার কথা বলছেন। শোকি বলেন, মিশর আশা করেছিল যে পশ্চিমী সরকারগুলো যে প্রযুক্তিগত তথ্য ব্যবহার করেছে তা তারা কায়রো সরকারকে জানাবে। ফরাসি সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে বিমানটি ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা ব্ল্যাক বক্সে এমন আভাস পাওয়া যাচ্ছে যে একটি বোমার কারণেই বিমানটি গত সপ্তাহে মিশরে বিধ্বস্ত হয়। এএফপি সূত্রে বলা হচ্ছে, তদন্তকারীদের মতে ফ্লাইটের ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারে দেখা গেছে ওই রুশ মেট্রোজোটে সবকিছুই স্বাভাবিক ছিল, তবে ২৪ মিনিট ওড়ানোর পর হঠাৎ করে একটি প্রচণ্ড শব্দ রেকর্ডারে পাওয়া যায় এবং তাতে মনে হচ্ছে বোমা বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উভয়ই বলেছেন যে এটা নিশ্চয়ই সম্ভব যে বিমানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। জেএমবির ৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ, যার মধ্যে ৪ জন পাকিস্তানি নাগরিক বলে বলা হচ্ছে। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, তিনি বলেন, ব্লগার হত্যার ৫টি মামলার ৩টির চার্জশিট জমা হয়ে গেছে এবং এগুলোর বিচার কাজ শুরু হয়েছে। আসাদুজ্জামান বলেন, দেশ ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের বঙ্গবন্ধুর খুনিরা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার চক্রান্তকারীরা ঘুরে ফিরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয় এবং সরকার সেসব মানুষের আশার উপর ভর করে এগিয়ে চলেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমরা দুঃখিত যান্ত্রিক ত্রুটির জন্য। এখন যে রিপোর্টটি আপনারা শুনলেন সেটি পাঠিয়েছিলেন জহুরুল আলম। আমরা আগের রিপোর্টে যাচ্ছি, যে কথা বলছিলাম যে জেএমবির সাতজন সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ, যার মধ্যে চারজন পাকিস্তানি নাগরিক বলে বলা হচ্ছে। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আমরা আবারও দুঃখিত যান্ত্রিক গোলযোগের জন্যে। ভারতের প্রধানমন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে $1,20,00,000 থেকে থোক সাহায্যের কথা ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদী শনিবার শ্রীনগরে তার সফরের সময় ওই আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। ওই অঞ্চলের প্রধান শহরটিতে প্রতিবাদ দমনের জন্য নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়। ভারতীয় নেতা বলেন, তিনি কাশ্মীরকে তার আগেকার মর্যাদা ফিরিয়ে দিতে চান এবং একটি নতুন ও শক্তিশালী কাশ্মীর গড়ে তুলতে চান। মোদী ওই অশান্ত অঞ্চলে রাজনীতির প্রসঙ্গটি এড়িয়ে যান, তবে বিরোধী নেতারা তাঁদের সমালোচনা অব্যাহত রেখেছেন। বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী গিলানি বলেন, অর্থনৈতিক থোক সাহায্য নয়, প্রতিশ্রুত আত্মনিয়ন্ত্রণাধিকারী কাশ্মীরের নিয়তি বদলাতে পারে। ভারতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় অভিযোগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, জেনিভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। ভারত মানবাধিকার লঙ্ঘন করছে বলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিযোগ করেছেন। মূলত ভারত নেপাল সীমান্তে অচল অবস্থা নিয়ে তিনি বলেন, ভারত যুদ্ধের থেকেও অমানবিক আচরণ করছে। ভারত নেপাল সীমান্ত বন্ধ করে রেখে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নেপালে ঢুকতে দিচ্ছে না ভারত সরকার। প্রতিবেশী দেশের এই ধরনের আচরণ যুদ্ধের পরিস্থিতিকেও হার মানিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। নেপালের সাংবাদিকদের তিনি আরো বলেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, এমনকি বিকল্প পদ্ধতিও ভাবা হচ্ছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওদিকে ভারতে 2016 সালে অসম বিধানসভায় জয়ের আশা করছে বিজেপি। বিষয়টি নিয়ে আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের রিপোর্ট।
বিহার বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাগুলির ফলাফল এমনই পরস্পর বিরোধী যে যুযুধান দুই তরফই জয়ের আশায় রয়েছে। রবিবার জানা যাবে ফলাফল। কিন্তু পূর্বাঞ্চলের আরেক রাজ্য আসামে 2016 একেবারে সরকার গঠনের স্বপ্ন দেখছে বিজেপি। 2014 লোকসভা নির্বাচনে 14টির মধ্যে 7টি আসন জিতে নিয়েছিল বিজেপি। এখন আবার কংগ্রেসের দল ভাঙিয়ে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা শুরু করেছে বিজেপি। শুক্রবারই 9 বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। অতীতে একা অথবা জোট গড়েও বিজেপি কখনোই সুবিধে করতে পারেনি, কিন্তু এবার হাওয়া ঘুরেছে বলে বিজেপির বিশ্বাস। দলের জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, কংগ্রেসের ওপর আস্থা হারিয়ে এবার বিজেপিকেই সরকারে বসাতে চলেছেন আসামের মানুষ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যান্ত্রিক গোলযোগের জন্য যে রিপোর্টটি আমরা আগে শোনাতে পারিনি, এখন শুনুন সেই রিপোর্ট।
পুলিশ দাবি করেছে যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 7 মধ্যে 4 পাকিস্তানি নাগরিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংগঠনের অর্থ সংগ্রহের জন্য তারা জালনোট পাচার এবং অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানানো হয়েছে। পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড ও হামলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পুলিশ দেশব্যাপী গ্রেপ্তার অভিযান শুরু করেছে। গত 24 ঘন্টায় বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক 779 জন বিএনপি এবং জামাতের স্থানীয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকেই আটক করা হয়েছে 481 জনকে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বাংলাদেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ও মনোনয়নে স্থানীয় সরকার ব্যবস্থায় পৌরসভা নির্বাচন হতে চলেছে। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রীবর্গ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন বলে বলা হচ্ছে। এ বন্দোবস্ত বিরোধী দল বিএনপির অংশগ্রহণ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও দলের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছেন, এ নির্বাচনে বিএনপি অংশ নিতেও পারে, তবে বিষয়টির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। এরই ওপর স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের মন্তব্য সহ রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে এবং মনোনয়নে দেশের কোন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। আর প্রথমবারের মতো এবারই প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা স্থানীয় সরকার অর্থাৎ এই পৌরসভা নির্বাচনেও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। আগে নির্বাচনী আইনে এটি নিষিদ্ধ ছিল। বিরোধী দল বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে। তারা এমতো অবস্থায় পৌরসভা নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়েও দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। গত শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বেগম খালেদা জিয়া। দলীয় প্রতীক এবং মনোনয়নী নির্বাচন ও প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিলে ওই নির্বাচন কতটা নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে এমন বিতর্ক দেখা দিয়েছে বেশ জোরে সরি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমদ এই প্রশ্নে ভয়েস অফ আমেরিকাকে বলেন,
নির্বাচনী ব্যবস্থাটাই এক ধরনের অনিয়মের শিকার, কারণ এখন ভোটারবিহীন নির্বাচন হওয়াটা একটা সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত যে একটা কথা ছিল, নির্বাচনের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে ভোটার আসুক না আসুক আজ নির্বাচন এবং কালকে আপনি একটা ফলাফল পেয়ে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু গোলকটা অন্য জায়গায়, যেই বিধিবিধান করা হয়েছে সে বিধিবিধান এটা সমাধানও করতে পারবে না। এটা তখন ইতিবাচক অবদান রাখার কোনো অবকাশই নাই। সকল নির্বাচন সংস্কৃতির যে সকল দিকটা এখন প্রকাশিত হয়েছে তার মধ্যে এটা হবে, এই জন্য এখানে বোধ হয় এটাতে খুব বেশি হেরফের হবে না। নির্বাচনের আউটকাম গত দু কয়েকটা নির্বাচনে যাই হচ্ছে তাই হবে।
ডক্টর তোফায়েল আহমদ মনে করেন, পুরো নির্বাচনী প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত না আবাদ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নির্বাচনও ওই প্রভাবের বাইরে থাকতে পারে না। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এদিকে এখানে যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোর বার্কলেতে 6 নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের 3 দিনের আলোচনা সভা। আলোচনায় বাংলাদেশের উন্নয়নে গৃহীত পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহ নানান কৌশলগত পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন দেশের এবং প্রবাসের বিশেষজ্ঞরা। সেখান থেকে রিপোর্ট পাঠিয়েছেন সেলিম হোসেন।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবৃদ্ধির হার বাড়ানোর মাধ্যমে 2020 সাল নাগাদ প্রবৃদ্ধি 8% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধরে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হচ্ছে। সান ফ্রান্সিসকোর বার্কলেতে বাংলাদেশ উন্নয়ন প্রয়াস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারপারসন জায়েদি সাত্তার।
বাংলাদেশের যে প্রবৃদ্ধির রেট আছে এখন সেটাকে আরো বাড়িয়ে 2020 সালে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বললেন, এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইতিমধ্যেই একনেকের অনুমোদন পেয়েছে, আর সবকিছুই হয়তো বাস্তবায়ন সম্ভব হবে না, তবে সরকার যত বেশি সম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করবে। ইতিমধ্যেই মধ্যবিত্ত শ্রেণী ডিজিটালাইজেশনের আওতায় এসেছে, আগামী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নতুন প্রজন্ম প্রযুক্তি নির্ভর হবে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতেও কাজ করছে সরকার, সেখানেও একটি বড় সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করলেন ডক্টর আতিউর রহমান।
This draft, the plan which has already been approved with ACNE is well grounded on both aspirations and also on evidences.
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন ডক্টর শফিক আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক রহমান সোবান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বিডিআই এর প্রেসিডেন্ট মনির কুদ্দুস বললেন, বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত সম্বলিত একটি প্রকাশনা যা পরবর্তীতে বাংলাদেশের উন্নয়নের অন্তরায় হবে সেগুলো চিহ্নিত করা এবং তা কাটিয়ে ওঠা সম্ভব হবে এই সম্মেলনের মাধ্যমে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাংলাদেশের উপরে পলিসি এবং প্রাইভেট সেক্টরের জন্য আমরা সিরিয়াস ভালো ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ আমরা এটাকে আমরা এনকারেজ করতে চাই, এবং আমরা আশা করছি যে এখানে যেসব পেপার জেনারেট হবে সেগুলো আমরা একটা বই হিসাবে বের করবো, জার্নালে আমরা বের করবো, এবং এখানে যেসব আলাপগুলো হবে সেখান থেকে উইল কাম টু এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস।
এর আগে জার্নাল অব বাংলাদেশ স্টাডিজ নিয়ে কথা বলেন ফরিদা খান।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এবং জঙ্গিবাদ। বিষয়টির ওপর মন্তব্য জিজ্ঞাসা তুলে ধরবেন, অনুষ্ঠানে যোগ দেবেন, আমন্ত্রণ রইল। রবিবার মিয়ানমার বা বার্মায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সরকার এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে অভিহিত করেছেন। সেখানে ধর্মীয় উত্তেজনার মাঝেও সামান্য কয়েকজন মুসলিম প্রার্থীও নির্বাচনে অংশ নিচ্ছেন। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার স্মিতা নডওয়েল সায়মন লুইসের রিপোর্ট থেকে বঙ্গানুবাদ শোনাচ্ছেন তাওহিদুল ইসলাম।
বার্মায় পাঁচ দশক যাবৎ এক সামরিক হুন্তা এককভাবে শাসন করে গেছেন। তারপর 2011 সালে তারই কয়েকজন অসামরিক সদস্যদের বেছে নিয়ে সরকার গঠন করেন। তখন প্রাক্তন এক সামরিক জেনারেল প্রেসিডেন্ট থিন সিন আধা অসামরিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। পার্লামেন্ট নিম্নসভা প্রতিনিধি পরিষদ আর উচ্চসভা ন্যাশনালিটিস নিয়ে গঠিত। এবারের নির্বাচন হবে বার্মায় অসামরিক শাসন ব্যবস্থার অধীনে প্রথম ভোট গ্রহণ। 1960 সালের পর থেকে 1990 সালের মে মাসে প্রথম বহুদলীয় নির্বাচন হয়েছিল। তখন সামরিক স্বৈরশাসকরা ক্ষমতা কেড়ে নেয়। অং সান সুচি তার দুবছর আগে তার অসুস্থ মায়ের পরিচর্যার জন্য দেশে ফিরে যান, কিন্তু দেশের সামরিক হুন্তার বিরুদ্ধে বিরাট বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়ে যায়। 1989 সালে সামরিক শাসক গোষ্ঠী তাকে গৃহবন্দী করে এবং বাইরের জগতের সঙ্গে তার সকল যোগাযোগ বন্ধ করে দেয়। 1990 সালের নির্বাচনে অং সান সুচির গণতান্ত্রিক জাতীয় লীগ NLD সংসদের 80% আসনে জয়ী হয়। তবে যেমনটি ধারণা করা হয়েছিল, সামরিক হুন্তা সেই নির্বাচনের ফলাফল অগ্রাহ্য করে। তারপর 2011 সাল থেকে সামরিক হুন্তা বিরোধী দলগুলোর উপর থেকে ধীরে ধীরে তার বিধি নিষেধ শিথিল করতে থাকে। বর্তমানে সংসদের 498 আসনের মধ্যে 91 তালিকাভুক্ত রাজনৈতিক দলের 6,000 বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে সামান্য কয়েকজন মুসলিম প্রার্থীও রয়েছেন, যেমন 71 বয়সী খিন মং। তিনি মান্দালয় চানাইথারজান শহর থেকে নিম্নসভার আসনে প্রার্থী। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, মায়ানমারের গোটা মুসলিম সমাজ বর্তমানে দারুণ সমস্যার সম্মুখীন। গত বছর জুলাই মাসে ধর্ষণের কথিত অভিযোগের পর দাঙ্গা হাঙ্গামা হয়। পরে দেখা যায় যে বৌদ্ধরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই গুজব ছড়িয়েছিল। NLD পার্টিতে মুসলমানদের তেমন প্রতিনিধিত্ব না থাকলেও তারা ওই দলকে সমর্থন করে। নিনি কুয়া, প্রাক্তন ছাত্র সংগ্রামী ও ইলেকশন অবজার্ভার নেটওয়ার্ক মান্দালয়ের প্রতিষ্ঠাতা, বলেন সেখানে উগ্রবাদী বৌদ্ধদের অর্গানাইজেশন ফর দ্য প্রোটেকশন অব রেস অ্যান্ড রিলিজিয়ন গ্রুপ মুসলিম বিরোধী মনোভাব গড়ে তুলেছে। আটলান্টার কার্টার সেন্টার এই নির্বাচন পর্যবেক্ষণ করবে। গত মাসে এই কেন্দ্রের রিপোর্টে বলা হয়, তাদের পর্যবেক্ষকরা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন এবং অনেক দল ও লোকজনের কাছ থেকে জাতীয়তাবাদ ও ধর্মীয় বিষয়ে যে বাগাড়ম্বর চলছে সে বিষয়ে তাদের উদ্বেগের কথা শুনছেন। নির্বাচনে কঠিন পরিস্থিতি থাকার পরও 88 বয়সী মুসলিম ভোটার চিট হুটন বলেন, তিনি খিনমং থিয়েনকেই ভোট দেবেন।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতেও পারে।
বর্মার মানুষ 8ই নভেম্বর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। 1,171 সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 6,000 বেশি প্রার্থী। আর এই নির্বাচন হচ্ছে 4 আগে দেশটির প্রেসিডেন্ট থিন সেন ও শাসক গোষ্ঠীর দ্বারা শুরু হওয়া সংস্কার প্রক্রিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। নির্বাচনী প্রচারণা গত 8ই সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং প্রথমবারের মতো কে জিতবে তা কেউ জানে না, কারণ এই নির্বাচনটি ১৯৯০ সালের সবশেষ প্রকাশ্যে প্রতিযোগিতামূলক সাধারণ নির্বাচন থেকে একেবারেই আলাদা। ওই নির্বাচনে বিরোধী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জয়ী হয়েছিল, কিন্তু ওই ফলাফল ক্ষমতায় থাকা সরকারের কাছ থেকে কখনো স্বীকৃতি পায়নি। এরপরও সমস্যা আছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড্যানিয়েল রাসেলের মতে, আমরা চিহ্নিত করতে পেরেছি যে বর্মার রাজনৈতিক মাঠ সমান নয়, পদ্ধতির মধ্যে বেশ কিছু বাধা রয়েছে যা সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিরোধ করেছে, যেমন বার্মিজ সংবিধানে ২৫% সংসদীয় আসন এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সাংবিধানিক বিধিনিষেধের কারণে সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদ অং সান সুচি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এবং আইনে বিধিনিষেধ ও বৈষম্যের কারণে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের বা ধর্মীয় গ্রুপ প্রার্থী বা ভোটার হতে পারেনি। বর্মায় সাম্প্রতিক সফরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডেপুটি বেন রোডস উদ্বেগ প্রকাশ করেন যে নির্বাচনের সময় ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। রেঙ্গুনে সংবাদ মাধ্যমকে রোডস বলেন, আমরা সংবিধানের সঙ্গে ধর্মীয় অসঙ্গতিপূর্ণ মত প্রকাশের ক্ষেত্রে ঝুঁকি দেখতে পাচ্ছি যা ধর্ম ও রাজনীতিকে আলাদা করেছে, এবং যখন এটা ঘটে অবশ্যই তা শেষ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বিপদের কারণ হয়ে ওঠে। এই নির্বাচন বর্মার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের ইস্ট এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড্যানিয়েল রাসেল বলেন, নির্বাচন পরিচালনা এবং ফলাফল মৌলিকভাবে ২০১৬ সালে বার্মিজ সরকারের সঙ্গে আমাদের চুক্তির আকৃতি ঠিক করবে। নতুন বার্মিজ সরকারকে সহায়তা করার জন্য আমাদের সক্ষমতা ও নিষেধাজ্ঞা শিথিল করা নির্ভর করছে সার্বিক প্রক্রিয়া সম্পূর্ণ মূল্যায়নের ওপর। এখন পর্যন্ত বার্মিজ সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে প্রশাসনকে উন্নত করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে, আর বার্মিজ সরকারের সেই চেষ্টাকে আরও গতিশীল করতে নির্বাচন পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র ১৮,০০০০ ডলারের বেশি আর্থিক সহায়তা দিয়েছে। সহকারী সচিব ড্যানিয়েল রাসেল বলেন, ২০১৫ সালে নির্বাচনের স্বৈরতান্ত্রিক বর্মার রাজনৈতিক পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কিন্তু আরও বেশি কঠিন হবে পরবর্তী সরকারকে রাজনৈতিক ও সামাজিকভাবে সফলতা অর্জনে মনোযোগী হওয়া এবং অন্যান্য পুনর্গঠনের জন্য অনবরত চাপ দেয়া। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বর্মার সরকার ও মানুষ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গঠন এবং প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শনের সুযোগ পাচ্ছে। যদি নির্বাচন বিশ্বাসযোগ্য হয় তাহলে তারা তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ সামনে রাখতে পারবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন এ কে এম রফিকুল ইসলাম জামালপুর থেকে। মিতালি অনুষ্ঠানে আপনার মতামত প্রচারিত হয়েছে, সেজন্য ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ ভাই রফিকুল ইসলাম, আমরা তো সবসময়ই চাই যে আপনাদের মতামত আমরা প্রচার করব। আপনারা যদি আপনাদের ফোন নাম্বার পাঠান তাহলে নিশ্চয়ই আমরা যোগাযোগ করতে পারি এবং আরও শ্রোতাদের মতামত আপনাদের শোনাতে পারি। আশা করি আপনারা যখন আমাদের কাছে চিঠি লিখবেন আপনাদের ফোন নাম্বারও লিখে পাঠাবেন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন মনির হোসেন বনগাঁও চাঁদের বাজার পোস্ট কৈয়াদি বাজার ভালুকা ময়মনসিংহ থেকে। লিখেছেন, সুপ্রিয় ভাইয়া ও আপু কেমন আছেন? আমি আপনাদের নতুন শ্রোতা, আমাকে শ্রোতা হিসেবে গ্রহণ করুন। আমি জানতে চাই আপনাদের এই অনুষ্ঠান কি সরাসরি প্রচারিত হয় নাকি আগে থেকেই আপনারা রেকর্ড করে রাখেন? আমার জন্য ক্যালেন্ডার, উপহার সামগ্রী ইত্যাদি পাঠাবেন। ভাই মনির হোসেন, আমাদের রেডিও অনুষ্ঠান আমরা প্রতিদিন সরাসরি সম্প্রচার করে থাকি। আপনার ইমেলের জন্য ধন্যবাদ। আর ক্যালেন্ডার বা উপহার সামগ্রী আপাতত আমরা পাঠাচ্ছি না, কিন্তু আশা করছি খুব শীঘ্রই আমরা ক্যালেন্ডার পাঠাতে শুরু করব। আপনার ইমেলের জন্য আবারও ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ আফজাল আলী খান দক্ষিণ আলিপুর ফরিদপুর থেকে। এটিএন বাংলা চ্যানেলে সরাসরি আমেরিকা কবে এবং কখন প্রচারিত হয় জানতে চেয়েছেন। ভাই আফজাল আলী বৃহস্পতিবার সন্ধে 6:30 এটিএন বাংলা চ্যানেলে সরাসরি আমেরিকা প্রচারিত হয়। আশা করি এবার থেকে প্রতি সপ্তাহেই আমাদের সরাসরি আমেরিকা অনুষ্ঠানটি দেখবেন। শ্রোতবন্ধুরা, আসুন এবারে নজর দেওয়া যাক আমাদের ফেসবুক ফ্যান পেজের দিকে। ফেসবুকের বন্ধুরা কে কি লিখেছেন। মোহাম্মদ সাইম রানা লিখেছেন, ভিওএ বাংলা নিউজ শোনার জন্য কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ আছে কিনা? হ্যাঁ ভাই, অ্যান্ড্রয়েড ফোনে আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করতে পারেন এবং আমাদের অনুষ্ঠান শুনতে পারেন। এছাড়াও যাদের আইফোন আছে তারাও কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন। বাংলা অনুষ্ঠান ছাড়াও ভয়েস অফ আমেরিকা থেকে অন্যান্য ভাষায় প্রচারিত অনুষ্ঠানগুলোও কিন্তু আপনারা শুনতে পারবেন। পরের মন্তব্যটি করেছেন মিজানুর রহমান মিজান, নাইস ভিওএ বাংলা, অনেক ধন্যবাদ। সবুজ শিববাড়ি বড়বাড়ি লালমনিরহাট থেকে লিখেছেন, ভয়েস অফ আমেরিকার মিতালিতে আমরা কজন? মোহাম্মদ সবুজ মিয়া লালমনিরহাট, মুকুল সর্দার খুলনা, মতিউর রহমান হাতিয়া, সুবর্ণা খানম ঢাকা, মতিঝিল, মতিলাল কর্ণাটকা রাজ্য থেকে। সত্যি তাই, মিতালি অনুষ্ঠানে আপনারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রশ্ন করছেন, এছাড়াও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আপনাদের অনেক ধন্যবাদ। শ্রোতবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইংজিও বলছেন যে তাইওয়ানের জনগণের জন্য নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি তিনি আর চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এর কাছে প্রধান বার্তা হিসেবে উপস্থাপন করেছেন। প্রেসিডেন্ট মা সংবাদদাতাদের বলেন যে তাইওয়ান প্রণালী পেরিয়ে চীন যে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সে সম্পর্কে তিনি চীনা প্রেসিডেন্টের কাছে এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, প্রেসিডেন্ট জি বলেছেন যে ওই ক্ষেপণাস্ত্র তাইওয়ানকে তাক করে মোতায়েন করা হয়নি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শোকরি সংবাদদাতাদের বলেছেন যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলো গত সপ্তাহে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বংসের বিষয়ে মিশরকে গোয়েন্দা তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। কায়রোতে আজ সংবাদদাতাদের কাছে শোকরি এই অভিযোগ করেন যে বিমানের ভেতরে বোমা বিস্ফোরণের আভার সম্পর্কে বিদেশি গোয়েন্দাদের খবর এখনও পর্যন্ত মিশরের নিরাপত্তা বিভাগকে জানানো হয়নি। তিনি অবশ্য এটা পরিষ্কার করে বলেননি যে এখনও পর্যন্ত বলতে তিনি কয়েকদিন নাকি কয়েক ঘণ্টার কথা বলছেন। শোকরি বলেন, মিশর আশা করেছিল যে পশ্চিমী সরকারগুলো যে প্রযুক্তিগত তথ্য ব্যবহার করেছে তা তারা কায়রোর সরকারকে জানাবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলছেন, সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান সামনের সপ্তাহগুলোতে আরও বাড়ানো হবে। এয়ারফোর্স লেফটেন্যান্ট জেনারেল চার্লস ব্রাউন আজ বলেন যে খারাপ আবহাওয়া এবং আইএস জঙ্গিদের স্থলভাগে চলাচল হ্রাস পাওয়ায় জোটের বোমা হামলার গতি কম ছিল। দুবাইয়ে বিমানবাহিনীর প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ব্রাউন এই সমালোচনা নাকচ করে দেন যে সিরিয়ায় রুশ বিমান অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের অভিযান কমিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে সিয়েরা লিওন এখন ইবোলা মুক্ত দেশ। গত 42 দিনে সেখানে কেউই ইবোলায় আক্রান্ত হয়নি। আজকের এই ঘোষণার জন্য পশ্চিম আফ্রিকার ওই দেশ সাগ্রহে প্রতীক্ষা করছিল। সেখানে গত কয়েক বছরে ইবোলা ভাইরাসে আক্রান্ত প্রায় 1,400 লোক প্রাণ হারিয়েছে। সোমালি কর্মকর্তারা বলছেন যে তারা আশা করছেন আগামী 4 বছরে পর্যায়ক্রমে কেনিয়া থেকে 3,00,000 সোমালি শরণার্থীকে তারা স্বদেশে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। কর্মকর্তারা বলছেন যে এ পর্যন্ত 5,500 লোক তাদের দেশে ফিরে গেছেন, তবে তারা আশা করছেন এ বছরের শেষ নাগাদ এই সংখ্যা 12,000 পৌঁছবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন গ্রেগ বার্নস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.